রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে তার প্রথম ভাষণে কি বলেছিলেন সেই প্রসঙ্গে ইসলামী ইতিহাসের বর্ণনাগুলোতে কয়েক ধরনের বক্তব্য পাওয়া যায়, তার মধ্যে একটি আমরা উল্লেখ করছি। ওমর ইবনে খাত্তাব তিনি মুসলিমদের উদ্দেশ্যে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা জেনে রাখো আমি তোমাদের খলিফা হিসেবে মনোনীত হয়েছি, এবং এটাও জেনে রাখো আমার রুক্ষতা হ্রাস পেয়েছে, কিন্তু জালিম এবং সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমি ঠিকই কঠোর থাকব। এমন কাউকে আমি বরদাস্ত করব না যে অন্যের উপর জুলুম করে, এবং যে ব্যক্তি জুলুম করবে আমি তার এক গাল মাটিতে রেখে আরেক গালের উপর পা দিয়ে মারিয়ে যেতে থাকব যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে মাজলুমের হক আদায় করা হয়। অপরদিকে যারা সৎকর্মশীল এবং মুত্তাকি তাদের প্রতি আমি এতটা শ্রদ্ধাশীল থাকব যে তাদের জন্য নিজের গাল আমি মাটিতে পেতে দেব। ওমর ইবনে খাত্তাব আরও বলেছেন, এবং আমি তোমাদের কাছে যা কিছু ওয়াদা করছি তা পালন করার জন্য আমি তোমাদের নিকট অঙ্গীকারবদ্ধ। আমি ওয়াদা করছি আমি তোমাদের জমিনে উৎপাদিত কোনো ফসলাদির ভাগ চাইব না, যুদ্ধের অর্জিত গণিমতের সম্পদ থেকেও কোনো কিছু হাসিল করার চেষ্টা করব না, সেটা ব্যতিক্রম যা আল্লাহর কিতাব অনুসারে ন্যায়সঙ্গতভাবে আমার অধিকারে আছে, এবং সেই অর্থও আমি আল্লাহর নির্দেশিত পথেই ব্যয় করব। আমি আরও ওয়াদা করছি তোমাদের বেতন এবং ভাতা বৃদ্ধি করা হবে, এবং তোমাদের ভূমির সীমান্ত রক্ষার দায়িত্বও আমার উপরে ন্যস্ত, এবং আমি আরও প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনোই তোমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেব না। ওমর ইবনে খাত্তাব সেই ভাষণে আরও বলেছেন, সৈন্যদেরকে তাদের পরিবার পরিজন থেকে বেশি সময়ের জন্য দূরে রাখা হবে না, এবং যখন তোমাদেরকে জিহাদের জন্য প্রেরণ করা হবে তোমরা ফিরে না আসা পর্যন্ত তোমাদের সন্তানরা আমার সন্তান হিসেবে গণ্য হবে। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এটাই ছিল খলিফা হিসেবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেওয়া প্রথম ভাষণ। এই ভাষণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। প্রথমত, এক নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ওমর ইবনে খাত্তাব তিনি উল্লেখ করেছেন যে আমাকে তোমাদের খলিফা হিসেবে মনোনীত করা হয়েছে, এবং শুরুতেই তিনি বলেছেন যে তোমরা জানো আমার রুক্ষতা হ্রাস পেয়েছে। ওমর ইবনে খাত্তাব খলিফার দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে এই পরিবর্তিত সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে এবং দায়িত্বের কারণে নিজের ব্যক্তিত্বকেই অনেকটা পরিবর্তন করে ফেলছিলেন। তিনি বলেছেন, আমার রুক্ষতা এখন নমনীয়তায় পরিবর্তিত হয়েছে। আবু বকর সিদ্দিককে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করেছিলেন যে কেন ওমর ইবনে খাত্তাবের মতো একজন কঠিন রুক্ষ স্বভাবের ব্যক্তিকে, কঠোর স্বভাবের ব্যক্তিকে খলিফা হিসেবে মনোনীত করা হচ্ছে। আবু বকর সিদ্দিক সেই সময় জবাবে বলেছিলেন, ওমর ইবনে খাত্তাব কঠোরতা অবলম্বন করতেন আমার নমনীয়তা দেখে, এবং যখন সে দায়িত্ব গ্রহণ করবে এই দায়িত্ব তার স্বভাবকে পরিবর্তন করে দেবে। ওমর ইবনে খাত্তাব তিনি নিজেই পরবর্তীতে নিজের সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন, কাজেই সেই পরিস্থিতিতে আমাকে কঠোরতা অবলম্বন করতে হতো। আবু বকর সিদ্দিক তিনিও ছিলেন কোমল স্বভাবের, কাজেই সেই অবস্থাতেও ওমর ইবনে খাত্তাব তিনি কঠোরতা বজায় রাখতেন, যেন কোনো একজন ব্যক্তি এসে তাদের এই কোমল স্বভাবের কারণে তাদের কাছ থেকে অন্যায় কোনো সুবিধা নিতে না পারে। ওমর বলছেন, যখন দায়িত্বের ভার আমার উপর ন্যস্ত করা হলো তখন আমি আমার কঠোরতাকে কোমলতায় পরিবর্তন করে নিলাম। সুতরাং ওমর ইবনে খাত্তাব তিনি তার নিজের ব্যক্তিত্বের উপরে এতটাই নিয়ন্ত্রণ তার ছিল যে তিনি প্রয়োজন অনুসারে, সময় অনুসারে এবং উম্মার দাবি অনুসারে নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে সক্ষম ছিলেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময়ে কিংবা আবু বকর সিদ্দিকের সময়ে যে ওমরকে মানুষ চিনত, খলিফার দায়িত্ব গ্রহণ করার পর তারা দেখল ওমর ইবনে খাত্তাব একজন নতুন পরিশীলিত ব্যক্তিত্ব হিসেবে তাদের সামনে এসেছেন। ওমর ইবনে খাত্তাবের এই শুরুর কথাটি নিজের ব্যক্তিত্বের উপর এত শক্ত নিয়ন্ত্রণ এবং নফসের অনুসরণ থেকে বিরত থাকার এই দৃষ্টান্ত, এটা আমাদের জন্য অসাধারণ একটি শিক্ষা। দ্বিতীয় পয়েন্টটি, ওমর ইবনে খাত্তাব যা উল্লেখ করেছেন তার ভাষণে, সেখানে তিনি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করার ঘোষণা প্রদান করেছেন। তিনি বলেছেন যে অন্যায়ভাবে কারো হক, কারো অধিকার, কারো অর্থ সম্পত্তি এগুলো ছিনিয়ে নেওয়া হবে না, এবং খরচের ক্ষেত্রেও তিনি বলেছেন অন্যায়ভাবে এই সম্পত্তিগুলোকে খরচও করা হবে না। সুতরাং দুইটি বিষয়, প্রথম বিষয় হচ্ছে সম্পত্তি যা রাষ্ট্র গ্রহণ করবে সেটাকেও ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করা হবে, এবং খরচের দিকেও ন্যায়সঙ্গতভাবে সেটাকে খরচ করা হবে, কোনো জুলুম অন্যায় করা হবে না। একজন মুসলিম শাসকের জন্য কখনোই এটা বৈধ নয় যে অন্যায়ভাবে সে মানুষের কাছ থেকে অর্থ আদায় করবে কিংবা অন্যায় খাতে সেটাকে খরচ করবে। মুসলিমদের আমির হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত যে আপনি তাদের অর্থ সম্পত্তির ব্যাপারে কঠিনভাবে দায়বদ্ধ থাকবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সেই সম্পদ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খাতগুলোতে ব্যয় করা বৈধ করেছেন সেই খাতেই ব্যয় করা হবে। ওমর ইবনে খাত্তাব তার খুতবাতে এই বিষয়টি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। বর্তমানে আমরা যে ধরনের শাসন ব্যবস্থার অধীনে বসবাস করি এগুলো সুস্পষ্টই কোনোটি ইসলামী শাসন ব্যবস্থা নয়। যারা এই ধরনের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেছেন তারা নিজেরাই সেগুলো তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় বলে দেন যে আমাদের রাষ্ট্র কোনো ইসলামী রাষ্ট্র নয়, এগুলো হচ্ছে সেকুলার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই সমস্ত রাষ্ট্রের অধীনে যখন আমরা জনগণ হিসেবে বসবাস করি আমাদেরকে বিভিন্ন ধরনের কর প্রদান করতে হয়, এবং এত ধরনের কর আমরা প্রদান করি যার কোনো শুরু কিংবা শেষ নেই। রাষ্ট্র সেই সম্পত্তিগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করে এবং পরবর্তীতে এটা আমাদের সামনে একেবারে সুস্পষ্ট যে কত রকম অন্যায় খাতে ব্যক্তিগতভাবে সেই সম্পত্তিগুলোকে ব্যবহার করা হয়ে থাকে যারা সেগুলোর দায়িত্বে থাকেন। এটি একটি খিয়ানত এবং বিশ্বাসঘাতকতা যার জন্য এই সমস্ত শাসকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তৃতীয় পয়েন্টে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামী সরকার ব্যবস্থার একটি কাঠামো অঙ্কন করেছেন। তিনি ইসলামী সরকার ব্যবস্থাকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেছেন তার সামনে থাকা পূর্বের আদর্শ অনুসারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আবু বকর সিদ্দিকের আদর্শ অনুসারে। সেই সময়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় এবং আবু বকর সিদ্দিকের সময়েই মুসলিমরা বাইতুল মাল থেকে বা মুসলিমদের যে কোষাগার সেখান থেকে তারা মুসলিম হওয়ার কারণেই সেখান থেকে বেতন এবং ভাতা লাভ করতেন। কোনো ধরনের কাজের বিনিময়ে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে বিষয়টা এমন ছিল না। সাধারণ একজন মুসলিম তিনি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীও ছিলেন না, বরং শুধুমাত্র এই কারণেই মুসলিম কোষাগার থেকে তিনি ভাতা পেতেন যে তিনি একজন মুসলিম। তিনি একজন মুসলিম, তিনি এই মুসলিম উম্মার একজন সদস্য, এবং মুসলিম কোষাগারে যা রয়েছে তার উপর প্রত্যেক মুসলিম নাগরিকের হক রয়েছে। এবং সেটাই ওমর ইবনে খাত্তাব জনগণকে বলছেন, মুসলিমদেরকে বলছেন যে এই ন্যায্য সম্পত্তি এটা আপনাদেরকে দেওয়া হবে। ওমর বলেছেন তোমাদেরকে এই ওয়াদা আমি করছি যে তোমাদের বেতন এবং ভাতা এটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। এবং শেষের দিকে ওমর ইবনে খাত্তাব তার খুতবায় যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা হচ্ছে মুসলিমদের নিরাপত্তার বিষয়টি। একজন খলিফার জন্য অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে মুসলিমদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা। যখন কিনা আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করা হয়, অর্থাৎ মুসলিমরাই শত্রুদের ভূমিতে প্রবেশ করে তাদের উপর আক্রমণ এবং জিহাদ পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে মুসলিমদের নিরাপত্তা প্রাধান্য দেওয়ার একটি অবকাশ রয়েছে। রক্ষণাত্মক জিহাদের ক্ষেত্রে ধরেই নেওয়া হয় যে মুসলিমদের জান এবং মালের ক্ষতি হবে, এবং সেই অবস্থাতেই বাধ্যতামূলক হিসেবে আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মালের কুরবানি করার জন্য প্রত্যেককে প্রস্তুত থাকতে হয়। অপরদিকে আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রে প্রথমত শত্রুদের এলাকা পরিদর্শন করা হয়, এবং সেখানে শত্রুদের শক্তি ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো নির্ণয় করার পর, মুসলিমদের জান এবং মালের বড় ধরনের ঝুঁকি নেই ইত্যাদি বিষয়গুলো বোঝার পর সেখানে সৈন্যবাহিনী প্রেরণ করতে হয়। ওমর ইবনে খাত্তাব তার এই ভাষণে সেই বিষয় উল্লেখ করে বলেছেন যে তোমাদেরকে আমি ধ্বংসের মুখে ক্ষতির মুখে ঠেলে দেব না। ইতিহাস থেকে আমরা দেখতে পাই পরবর্তীতে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার পূর্বে যারা খলিফা ছিলেন তারা ক্রমাগত কনস্টান্টিনোপল বিজয় করার জন্য অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। মুসলিম বাহিনী সেখানে যুদ্ধরত অবস্থায় ছিল এবং সেই অবস্থায় প্রচুর মুসলিমদের জান এবং মালের ক্ষতি হচ্ছিল, তারা শাহাদত বরণ করছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি দায়িত্ব গ্রহণ করার পর তিনি মুসলিমদেরকে সেখান থেকে ডেকে আনলেন, ফেরত নিয়ে আসলেন, কারণ সেই সময় পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল ছিল এবং ব্যাপক হারে মুসলিমরা সেখানে মৃত্যুবরণ করছিলেন। যেহেতু সেটা ছিল একটি আক্রমণাত্মক জিহাদ, কাজেই সেই ক্ষেত্রে এই ধরনের অবকাশ ছিল। পঞ্চম পয়েন্ট, একজন নেতার দায়িত্ব হলো, একজন দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব হলো যে তার অধীনস্থ যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা। নিজেকে নিরাপদ করার আগে প্রথমত তার অধীনস্থদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরদিকে বর্তমান সময়ে আমরা দেখতে পাই বর্তমান যারা শাসক রয়েছেন তারা সবার আগে চিন্তা করে নিজের নিরাপত্তার বিষয়টি। নিজের নিরাপত্তা এটাই তাদের কাছে মুখ্য বিষয়, নিজেরা ভালো থাকবেন এটাই হচ্ছে তাদের কাছে প্রথম। জনগণ বা উম্মাহ কী অবস্থায় থাকবেন, তাদের নিরাপত্তা থাকলো কি না থাকলো, এই বিষয়গুলো তারা দেখারও কোনো প্রয়োজন মনে করেন না। যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, প্রশাসন, পুলিশ ইত্যাদি বিষয়গুলো, আইন, আদালত, সামরিক বাহিনী, সব কিছুকেই, গোয়েন্দা বাহিনী, সব কিছুকেই তারা ব্যবহার করে থাকেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কখনও নিজের নিরাপত্তার জন্য দেহরক্ষী নিয়ে চলাফেরা করেননি, অথচ তিনি সবসময় পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন মুসলিমদের সুরক্ষার ব্যাপারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। ওমর ইবনে খাত্তাব তার ভাষণে মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাদের পরিবার পরিজনের সুরক্ষা এটা আমি নিশ্চিত করব। এবং তার একটি চিঠিতে পরবর্তী সময় আমরা দেখতে পাই তিনি লিখেছিলেন, যাদেরকে পাঠানো হবে তাদের জানমালের সুরক্ষার ব্যাপারে যদি তোমরা নিশ্চিত হতে না পারো তাহলে শত্রু এলাকা পরিদর্শনের ব্যাপারে লোক পাঠানোর দরকার নেই। ষষ্ঠ পয়েন্ট, ওমর ইবনে খাত্তাব মুজাহিদদের পরিবারের উদ্দেশ্যে বলেছিলেন, মুজাহিদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমাদের অনুপস্থিতিতে আমি হব তোমাদের স্ত্রী এবং সন্তানদের অভিভাবক এবং তাদের রক্ষণাবেক্ষণকারী। সুতরাং স্বয়ং মুসলিমদের খলিফা আমিরুল মুমিনিন তিনি এই দায়িত্ব এবং জিম্মাদারি গ্রহণ করছেন যে মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবারকে তাদের প্রয়োজনগুলো তিনি দেখাশোনা করবেন, নিজের সন্তানের মতো তিনি তাদের সন্তানদেরকে আগলে রাখবেন। কাজেই এই কথাটি একজন আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদকে যুদ্ধের ময়দানে কতটুকু নিশ্চয়তা নির্ভরতার মধ্যে রাখতে পারে, কতটুকু দুশ্চিন্তামুক্ত তাকে রাখতে পারে। যিনি একজন মুজাহিদ, যিনি যুদ্ধের ময়দানের প্রথম সারিতে মৃত্যুর মুখে লড়াই করছেন, তিনি যখন জানবেন যে তার অবর্তমানে তার পরিবারের দেখাশোনার কোনো চিন্তা তার উপর নেই, বরং সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি এবং আমানতদার ব্যক্তি খলিফা তিনি এই বিষয়গুলোকে নিশ্চিত করবেন, তখন তিনি সমস্ত ধরনের পিছুটান থেকে মুক্ত হয়ে একাগ্রচিত্তে জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়ার অনুপ্রেরণা লাভ করবেন এবং একই সঙ্গে সাহসিকতার সঙ্গে ময়দানে যুদ্ধও করতে পারবেন। এই ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রথম ভাষণে খলিফা হিসেবে দেওয়া সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং তার কিছু প্রাসঙ্গিক আলোচনা। যিনি জনগণের উপর দায়িত্বশীল হবেন, একজন নেতার জন্য এই ধরনের গুণগুলো থাকা, এই বৈশিষ্ট্যগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক নবী মেষপালের রাখাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাইয়াল গানাম। সাহাবায়ে কেরাম তার জানতে চাইলেন, আপনিও কি এই দায়িত্ব পালন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও এর কোনো ব্যতিক্রম নই। বুখারী হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দায়িত্ব পালন করেছেন, মক্কার লোকেদের দেওয়া কিছু অর্থের বিনিময়ে তিনি রাখাল হিসেবে তাদের দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন প্রত্যেক নবী এই দায়িত্ব পালন করেছেন। যেহেতু প্রত্যেক নবী এই একই দায়িত্ব পালন করেছেন, কাজেই এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি বিচ্ছিন্ন কোনো বিষয় ছিল না, বরং এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তাদের জন্য নির্দিষ্টকৃত একটি দায়িত্ব। প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে রাখাল হিসেবে, মেষপালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম এই প্রসঙ্গে আলোচনা করেছেন এবং চমৎকার কিছু লক্ষণীয় বিষয় আমাদের সামনে শিক্ষা হিসেবে নিয়ে এসেছেন। তার আলোচনায় উল্লেখ করেছেন যে আম্বিয়ায়ে কেরাম তারা এমন কিছু প্রাণীর উপর রাখাল হিসেবে ছিলেন যেগুলো খুবই দুর্বল এবং সরল সরল ধরনের প্রাণী, মেষ, ভেড়া, ছাগল ইত্যাদি। তারা উট কিংবা এই ধরনের বড় পশুর ক্ষেত্রে রাখাল হিসেবে দায়িত্ব পালন করেননি। একটি উট অবাধ্য এবং তুলনামূলকভাবে বেশ শক্তিশালী প্রাণী, বড় আকারের প্রাণী, অনেক সময় সেগুলো বিগড়ে যায় এবং তাদেরকে কঠিনভাবে প্রহার না করলে সেগুলোকে বশে নিয়ে আসা খুব কঠিন। অপরদিকে মেষ বা ভেড়া বা মেষ ভেড়া কিংবা ছাগল এগুলো খুবই সহজ সরল এবং দুর্বল ধরনের প্রাণী, যাদের উপর যদি কোনো রাখাল একটু বেখেয়াল হয়ে যায় তাহলে হিংস্র যে কোনো পশু এসে একটি নেকড়ে এসে তাদের উপর আক্রমণ করতে পারে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং এই ধরনের প্রাণীগুলোকে পরিচালনা করার ব্যাপারে যিনি দায়িত্বশীল ব্যক্তি থাকবেন তাকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হয়, সবর। মেষ পালন করতে গেলে একজন মেষপালক কিংবা রাখালকে প্রথমত ধৈর্যের চরম পরীক্ষা দিতে হয় এবং এর মাধ্যমে তার ব্যক্তিত্ব বিকশিত হয় এবং পরিণত হয়ে আসে। দুই নম্বর বিষয়, এই দুর্বল প্রাণীগুলোকে মায়া এবং মমতা সহকারে লালন পালন করতে হয়। তাদেরকে যদি কেউ কঠিনভাবে প্রহার করে এই ছোট প্রাণীগুলো সেগুলো সহ্য করতে পারবে না, এমনকি হয়তো সেগুলো মৃত্যুবরণ করতে পারে। তিন নম্বর বিষয়, এই প্রাণীগুলোকে একত্রিত অবস্থায় রাখা, তাদেরকে জামাতবদ্ধ রাখা, একটি পালে তাদেরকে আবদ্ধ রাখা, এই কাজগুলো করার অভ্যাস নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন সেই দায়িত্ব নির্দিষ্ট করে দিয়ে। আম্বিয়া আলাইহিমুসসালাম তাদেরকে এই দায়িত্ব পালন করতে হয় যে তারা পরবর্তীতে মানুষদেরকে, যারা কিনা তাদের দাওয়াত কবুল করবেন, তাদেরকে, তার অনুসারীদেরকে একত্রিত অবস্থায় রাখতে হবে, জামাতবদ্ধ অবস্থায় রাখতে হবে। চার নম্বর পয়েন্ট, তাদের উপর যত্নবান এবং দায়িত্বশীল হওয়া। পঞ্চম পয়েন্ট, যে কোনো বিপদ আপদের ক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিত করা। এই ধরনের দুর্বল প্রাণীগুলো যারা কিনা তৃণভোজী তারা খুবই ক্ষীণ দৃষ্টিসম্পন্ন হয় এবং তারা যখন ঘাস খায় বা এই ধরনের অবস্থায় থাকে তারা, তাদের দৃষ্টি থাকে মাটির দিকে, নিচের দিকে। কাজেই দূরে কোনো বিপদ আপদ আছে কিনা সেটা দেখার কোনো সুযোগ তাদের থাকে না। বিপদ আপদ আসলে সবার আগে সেটা চোখে পড়ে রাখালের চোখে, কাজে রাখাল সতর্ক থাকে এবং তার অনুগত এই সমস্ত প্রাণীদেরকে সে বিপদ থেকে রক্ষা করে। এটা তার উপর আরোপিত একটি দায়িত্ব, যে দায়িত্বের জন্য রাখাল তার মনিবের কাছে জবাবদিহিতা করতেও বাধ্য। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীরা উম্মতের উপর যে সমস্ত বিপদ আপদগুলো আসে সেগুলো তারা আঁচ করেন, টের পান এবং সে বিপদগুলো থেকে উম্মতকে সাবধান করে থাকেন এবং তাদেরকে সুরক্ষা প্রদান করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই প্রসঙ্গই আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং তোমাদের মধ্যে উপমা বা উদাহরণ কিংবা দৃষ্টান্ত হচ্ছে এই ধরনের, যে কোনো একজন ব্যক্তি সে আগুন জ্বালালো এবং অন্ধকার রাত্রিতে সেই আগুনকে দেখে আলো মনে করে ঝাঁকে ঝাঁকে পোকামাকড় পতঙ্গ এসে সেই আগুনে ঝাঁপ দিতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে সেই আগুন থেকে কোমর ধরে টেনে রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু এরপরেও অনেকে সেই আগুনে গিয়ে ঝাঁপিয়ে পড়ছো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন যে তিনি কোন ভূমিকা পালন করছেন, জ্বলন্ত অগ্নিকুণ্ড, চরম বিপদ, চরম বিপর্যয়, সেটা থেকে তিনি আমাদেরকে রক্ষা করছেন। কিন্তু আমরা আমাদের অজান্তেই সেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম তিনি কোমর ধরে আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব তিনিও উম্মার উপর একই ধরনের দায়িত্ব গ্রহণ করলেন, উম্মাকে সুরক্ষা প্রদান করা, তাদের ভালো মন্দ নিশ্চিত করা, তাদেরকে সঠিক পথের উপর রাখা। এত বড় বিশাল দায়িত্ব এখন তার কাঁধে। এবারে আমরা যাচ্ছি বায়াত সম্পর্কে কয়েকটি বিষয় দেখে নেওয়ার জন্য। প্রথমত, খলিফাদের কাছে যে বায়াত প্রদান করা হয়েছিল, ওমর ইবনে খাত্তাবের কাছে যে বায়াত প্রদান করা হয়েছিল, সেই ক্ষেত্রে শুধুমাত্র মদিনার লোকেরাই সরাসরি হাতে হাত রেখে বায়াত বানুগত্য প্রদান করেছিল। অর্থাৎ অন্যান্য অঞ্চলের মানুষেরা, মুসলিম খিলাফার অন্যান্য অঞ্চলে যারা ছিলেন, দূরবর্তী অঞ্চলে, তারা প্রত্যেকেই এসে সরাসরি খলিফার হাতে হাত রেখে বায়াত করেছেন, বিষয়টা এমন ছিল না। সুতরাং যতক্ষণ পর্যন্ত মদিনার লোকেরা তারা খলিফাকে বায়াত প্রদান করেছে, ততক্ষণ পর্যন্ত এটাকেই সবার বায়াত হিসেবে ধরে নেওয়া হতো। খিলাফার অধীনে বসবাসকারী প্রত্যেক মুসলিম তারা এসে সরাসরি হাতে হাত রেখে বায়াত করবেন, এটা আসলে বাস্তবে অসম্ভব একটি কাজ ছিল। কেননা সুবিশাল খিলাফতের অধীনে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি যদি স্বতন্ত্রভাবে বায়াত নিতে চান, তাহলে প্রচুর সময় লেগে যাবে, মাসের পর মাস, এমনকি বছরও লেগে যেতে পারত। কাজেই মদিনা জনগণ তারাই ছিলেন সকলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণকারী এবং বায়াতকারী। তাদের বায়াত সকলের বায়াত। দুই নম্বর পয়েন্ট, খলিফার কাছে বায়াতের ব্যাপারে নারীরা কখনও বায়াত প্রদান করেছেন এই ধরনের কোনো বর্ণনা আমরা কোথাও দেখতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু নারীরা তারা বায়াত প্রদান করেছেন, কিন্তু সেই বায়াত ছিল ইসলামের প্রতি আনুগত্যের বায়াত। খিলাফার বায়াত সেই ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের কোনো বর্ণনা আমাদের সামনে নেই। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, উসমান কিংবা আলী কিংবা পরবর্তী খলিফাদের ক্ষেত্রেও নারীদের কোনো বায়াতের ঘটনা দেখা যায় না। শুধুমাত্র পুরুষরাই খলিফাদেরকে বায়াত প্রদান করেছেন। এই বিষয়টি কোনো ধরনের বৈষম্য নয়, বরং একটি স্বাভাবিক বিষয় হিসেবেই উলামায়ে কেরাম গণ্য করেছেন, এবং প্রাথমিক যুগের উলামায়ে কেরাম তাদের ফিকহের বিষয়ে এই বিষয়ে কোনো ধরনের আলোচনা কিংবা প্রস্তাব বা প্রসঙ্গ উপস্থাপন করেননি। এটাই স্বাভাবিক ছিল যে পুরুষরাই বায়াত করবে, নারীরা নয়। আবার একই সঙ্গে একজন ব্যক্তি এটাও বলতে পারেন যে কোরআন কিংবা সুন্নাতে কখনও তো এই ধরনের কোনো বক্তব্যও দেখা যাচ্ছে না যে নারীরা বায়াত করতেই পারবে না। কাজে যদিও নারীরা কখনও বায়াত করেনি, কিন্তু বিষয়টিকে এভাবেই তাদের জন্য খোলা রেখে দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসে কোথাও নারীদের বায়াত প্রদান করতেও বাধাগ্রস্ত করা হয়নি। সুতরাং এই বিষয়টিও অন্যান্য কিছু বিষয়ের মতো ইসলামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, যেখানে সাধারণ নির্দেশনা প্রদান করা হয়েছে কোরআন এবং সুন্নাতে, এবং খুঁটিনাটি বা প্রাসঙ্গিক বিষয়গুলোতে নমনীয়তা রাখা হয়েছে। কাজেই সেখানে সুযোগ রয়েছে, যুগ এবং সময়ের প্রয়োজন অনুসারে মানুষ সেগুলোকে ব্যবহার করতে পারবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যেমন আমরা দেখতে পাই যে খলিফা নিয়োগের ব্যাপারে সেখানেও বেশ কিছুটা কয়েক ধরনের পদ্ধতি রয়েছে, ভিন্নতা রয়েছে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি কাউকে খলিফা হিসেবে নিযুক্ত করে যাননি, সাহাবা একরাম তারা খলিফা নিযুক্ত করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন ঘটনায় বেশ কিছু ইশারা এবং ইঙ্গিত প্রদান করেছেন, এবং যেগুলো নিয়ে উলামায়ে কেরাম দুই ধরনের মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে সেই ইশারা বা ইঙ্গিতগুলো একেবারে সুস্পষ্টই ছিল, আবার কেউ কেউ বলেছেন সেগুলো সুস্পষ্ট ছিল না, বরং সেগুলোকে আমরা গ্রহণ করে নিয়েছি। সেই ইশারা ইঙ্গিতগুলো থেকে আমরা দেখতে পাই যে আবু বকর সিদ্দিক যে প্রথম খলিফা হবেন সেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আবু বকর সিদ্দিক সালাতের ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজে নিযুক্ত করেছেন। একই রকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে হজের আমির নিযুক্ত করেছিলেন। আরেকটি ঘটনায় আমরা দেখতে পাই যে একজন মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন তিনি, এবং তিনি জানতে চাচ্ছিলেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি পরবর্তীতে এসো, পরে এসো। মহিলাটি বলল যে পরে এসে যদি আমি আপনাকে না পাই তখন আমি কার কাছে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি আবু বকর সিদ্দিকের কাছে যেও। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাটিকে বুঝিয়ে দিয়েছেন, যদি তুমি আমাকে না পাও তাহলে আমার পরবর্তী দায়িত্বশীল হিসেবে যাকে পাবে সে হচ্ছে আবু বকর সিদ্দিক, তুমি তার কাছে যাবে। আবু বকর সিদ্দিকের পরবর্তীতে ওমর ইবনে খাত্তাবকে খলিফার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিক তিনি নিজেই ওমর ইবনে খাত্তাবকে মনোনীত করে গিয়েছিলেন। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে নিযুক্ত করার ব্যাপারে ওমর ইবনে খাত্তাব তিনি একটি কমিটি গঠন করে গিয়েছিলেন, ছয় সদস্যের শুরা পরিষদ গঠন করে গিয়েছিলেন, এবং তার আলোচনার মাধ্যমে ওসমানকে খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন। কাজেই এক একজনকে খলিফা হিসেবে নিযুক্ত করার ব্যাপারে এক এক ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। তবে কিছু মূল বিষয় ছিল যেগুলো অপরিবর্তনীয় এবং যার উপর ভিত্তি করে এই কাজগুলোকে করা হয়েছিল। সেই মূল বিষয়গুলো হচ্ছে আদল, জাস্টিস বা ন্যায় বিচার, সুরা বা আলোচনা, মন্ত্রণা পরিষদ, এবং বাইয়াত বা আনুগত্যের অঙ্গীকার প্রদান করা। অন্যান্য খুঁটিনাটি বা প্রাসঙ্গিক বিষয়গুলোকে ইজতিহাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে, যেন প্রয়োজন অনুসারে সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। এবারে আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার সরকার ব্যবস্থা কেমন ছিল, তার কিছু বৈশিষ্ট্য সেই বিষয়গুলো দেখার দিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সরকার, এটা শুধুমাত্র একটি সাধারণ যে কোনো একটি সরকার ব্যবস্থা এমন ছিল না, বরং এটি ছিল ইসলামী সরকার ব্যবস্থার একটি বাস্তব প্রতিচ্ছবি। কাজেই আমরা যদি ইসলামী সরকার ব্যবস্থার আদর্শ মডেল বা রূপ জানতে চাই, তাহলে আমাদেরকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সরকার ব্যবস্থাকে দেখতে হবে। আবু বকর সিদ্দিক, এভাবে প্রথম চার খলিফার সরকার ব্যবস্থাকে আমাদেরকে দেখতে হবে, কারণ তারা ছিলেন খুলাফায়ে রাশিদিন তাদের অন্তর্ভুক্ত। প্রথম অংশে আমরা দুইটি বিষয়ের উপর আলোচনা করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সরকার ব্যবস্থা ছিল একটি শূরা ভিত্তিক সরকার ব্যবস্থা, এবং সেটা ছিল ন্যায় এবং সমতার উপর প্রতিষ্ঠিত। পরবর্তী অংশে আমরা কিছু অধিকার সম্পর্কে আলোচনা করব, যা সেই সরকারের অধীনস্থ বা বর্তমানের ভাষায় যারা নাগরিক ছিলেন তারা লাভ করতেন। সেই অংশে আমরা পাঁচটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। প্রথম অংশে আমরা উল্লেখ করব সেই সময়ে যারা অমুসলিম ছিলেন তাদের ধর্মীয় স্বাধীনতা কী কী ছিল বা অধিকার কী ছিল, এবং দ্বিতীয় পয়েন্টে নাগরিকদের বসবাস এবং চলাফেরার অধিকার, তৃতীয় পয়েন্টে নিরাপত্তার অধিকার দুইটি ক্ষেত্রে, অর্থাৎ জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির নিরাপত্তা, জান এবং মালের নিরাপত্তা। চতুর্থ পয়েন্টে আসবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সরকারে মানুষদের মত প্রকাশ করার অধিকার বা স্বাধীনতা, এবং শেষ পয়েন্টে অমুসলিমদের সঙ্গে, অমুসলিম নারীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। প্রথম পয়েন্টে আমরা চলে যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সরকার ব্যবস্থা। এটা ছিল শূরা ভিত্তিক সরকার ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্রসঙ্গে কোরআনে বলেছেন, ওয়াশাউর হুম ফিল আমরি, আপনি কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। সম্পূর্ণ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবি রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম, হে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আপনি আপনার অনুসারীদের প্রতি নম্র স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি লানফাদ্দু মিন হাওলিকা, যদি আপনি রুক্ষ ভাষা ব্যবহারকারী বা কঠোর অন্তরের ব্যক্তি হতেন তাহলে মানুষের আপনার কাছ থেকে সরে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউরহুম ফিল আমরি, কাজে আপনি তাদের বিষয়ে তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনাও করুন, এবং বিভিন্ন কাজে কর্মে আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। ফাইজা আজম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ, এবং যখন কোনো একটি বিষয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন তখন আপনি সেই সিদ্ধান্তের উপর, আল্লাহর উপর তাওয়াক্কল করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন তিনি যেন বিভিন্ন কাজে কর্মে তার সাথীদের সঙ্গে পরামর্শ করেন। ওয়াশাউরহুম ফিল আমরি, ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, লা খাইরা ফি আমরিন উমরিমা বিগাইরি শূরা, সেই কাজে কোনো বরকত থাকে না যেই কাজে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করা হয় না। কাজে ওমর বলছেন যদি আমরা আমাদের কাজে কল্যাণ চাই, খায়ের চাই, তাহলে আমাদের উচিত পরামর্শ করা। তিনি আরও বলেছেন, শাউর ফি আমেরিকা মানে একাফ আল্লাহু তাআলা, সেই ব্যক্তির সঙ্গে তোমরা পরামর্শ করো যিনি তাকওয়া অবলম্বন করেন এবং যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর এই উপদেশ হতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। প্রথমত, কোনো কাজে কর্মে কল্যাণ লাভ করার জন্য আমাদেরকে পরামর্শ গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, তাদের সঙ্গে আমাদেরকে পরামর্শ গ্রহণ করতে হবে যারা কিনা তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, অর্থাৎ যারা সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। যে কোনো একজন সাধারণ মানুষ, সেই ব্যক্তি যদি অসৎ হয়ে থাকেন তাহলে তার সঙ্গে পরামর্শ করলে সেই ক্ষেত্রে উপকার লাভ করার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আবার একই সঙ্গে আরও একটি বিষয় আমাদেরকে দেখতে হবে, যে সেই ব্যক্তি যার সঙ্গে পরামর্শ করা হচ্ছে তিনি সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান রাখেন কি না, বা দিনের জ্ঞান তার মধ্যে আছে কি না। যদি এই জ্ঞান তার মধ্যে না থাকে তাহলেও সেই ক্ষেত্রে তার থেকে পরামর্শ চাওয়া উচিত নয়। সুতরাং দুইটি বিষয়ের সমন্বয় প্রয়োজন। প্রথমত, যে বিষয়ে পরামর্শ চাওয়া হচ্ছে সেই বিষয়ে তার জ্ঞান বা দক্ষতা, অভিজ্ঞতা, এবং একই সঙ্গে তাকে হতে হবে একজন আল্লাহ ভীরু ব্যক্তি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি যে শুধুমাত্র নিজেই শূরা করতেন বা পরামর্শ গ্রহণ করতেন বিষয়টা এমন ছিল না, বরং তিনি এই বিষয়টাতেও দৃষ্টি রাখতেন যেন তার অধীনস্থ যারা রয়েছেন, তার অধীনস্থ গভর্নর কিংবা সেনাপতি যারা, তারাও যেন শূরা বা পরামর্শ গ্রহণ করে থাকেন। এই প্রসঙ্গে কয়েকটি উদাহরণ। এক নম্বরে আমরা দেখতে পাই, ওমর ইবনে খাত্তাব তিনি যখন আবু উবাইদ আস-সাকাফি, তাকে একটি বাহিনীর সৈন্যদলের নেতৃত্ব দিয়ে পাঠালেন, তখন তিনি তাকে বলেছেন, অবশ্যই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাথী সাহাবি তাদের কথা শুনবে এবং সেগুলোকে মেনে চলবে, বিশেষ করে যারা বদরি সাহাবি তাদের পরামর্শ তুমি অবশ্যই গ্রহণ করবে। কারণ সেই বাহিনীর আমির হিসেবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাকে নিযুক্ত করেছিলেন আবু উবাইদা সাকাফি, তিনি নিজে সাহাবি ছিলেন না, তিনি একজন তাবেঈ ছিলেন। কাজী ওমর ইবনে খাত্তাব তার অধীনস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার উপদেশ তাকে প্রদান করছেন। দ্বিতীয় উদাহরণ, ওমর ইবনে খাত্তাব উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও একটি সেনাদলের আমির হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি উতবাকে পরামর্শ দিয়ে বলেছেন যে আমি আবুল আলাল হাদরামিকে একটি চিঠি বা পত্র দিয়েছি যেন তিনি আপনাকে ফাজা ইবনে হারসামার সাথে প্রেরণ করেন, কারণ সেই ব্যক্তি একজন নিপুণ বা দক্ষ যোদ্ধা। তিনি শত্রুদের সম্পর্কে এবং তাদের পরিকল্পনা সম্পর্কে খুব ভালো করে জানেন এবং আরও জানেন কীভাবে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, কীভাবে তাদের পরিকল্পনাগুলোকে নস্যাৎ করে দিতে হয়। কাজেই ওমর ইবনে খাত্তাব তাকে পরামর্শ দিয়ে বলছেন যে তাকে আপনার সাথে থাকা প্রয়োজন এবং আরও বলেছেন আপনি তার থেকে উপদেশ গ্রহণ করবেন এবং তাকে আপনার কাছাকাছি রাখবেন। এই ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবিদেরকে তাদেরকে একত্রিত অবস্থায় রেখেছিলেন এবং তিনি একটি সময়ে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তারা যেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে না যান। এর পিছনে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রধান দুইটি কারণ ছিল, প্রথমত যে তিনি চাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে তার কাছে রাখতে, শূরা পরিষদের অন্তর্ভুক্ত রাখতে এবং তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ গ্রহণ করতে। দ্বিতীয় বিষয়, ওমর ইবনে খাত্তাব এটাও নিশ্চিত করছিলেন যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন তাহলে লোকেরা বিভিন্ন স্থানে বিভিন্ন সাহাবিদেরকে বিভিন্ন বিষয়ে অনুসরণ করতে শুরু করবে। বিভিন্ন স্থানে মানুষ বিভিন্ন সাহাবিদেরকে অনুসরণ করতে শুরু করলে বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে একটি দ্বিধা বা বিভক্তি সৃষ্টি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অপরদিকে সমস্ত সাহাবিদেরকে যদি মদিনাতেই রাখা হয় তাহলে সেই বিভক্তির কোনো আশঙ্কা থাকে না। মুসলিম উম্মাহ তখন সকল বিষয়েই মদিনায় অবস্থানরত সাহাবি তাদেরকে অনুসরণ করবে এবং এভাবে মুসলিমদের মধ্যে ঐক্য ওমর ইবনে খাত্তাব তিনি ধরে রাখতে চেয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কিছু ঘনিষ্ঠ পরামর্শদাতা যারা ছিলেন তাদের মধ্যে হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে আব্বাস বা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি খুবই অল্প বয়স্ক একজন সাহাবি ছিলেন, কিশোর বয়সের একজন সাহাবি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করেছিলেন সেই সময় ইবনে আব্বাস বা আবদুল্লাহ তার বয়স ছিল মাত্র 13 বছর। কাজী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার খিলাফা শুরু করেছেন সেই সময়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার বয়স 20 স্পর্শ করেনি, অথচ তিনি সবসময় ওমর ইবনে খাত্তাবের সাথেই থাকতেন এবং বিভিন্ন বিষয়ে ওমর ইবনে খাত্তাব তার পরামর্শ তার মতামত জানতে চাইতেন, সেগুলো গ্রহণ করতেন। যেখানেই ওমর যেতেন আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি সেখানে থাকতেন। অনেক সাহাবারা তারা এই বিষয়টি লক্ষ্য করতেন এবং তারা অবাক হতেন। তারা ভাবতেন যে ওমর ইবনে খাত্তাব কীভাবে তার শৈরাতে এত অল্প বয়স্ক একজন তরুণ বা কিশোরকে তার সাথে রাখছেন। কাজী ওমর ইবনে খাত্তাব তিনি একদিন এই বিষয়টি মানুষের সামনে স্পষ্ট করতে চাইলেন। তিনি উপস্থিত সমস্ত লোকেদেরকে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের অর্থ কী, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওরাইতান্না সাইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসের সম্পর্কে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই আয়াতগুলোর অর্থ কী আপনারা আমাদেরকে বলুন, যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় এবং যখন লোকেদেরকে দেখবেন দলে দলে তারা আল্লাহর দিনে প্রবেশ করছে তখন আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমার প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আপনারা বলুন এই আয়াতগুলোর মাধ্যমে কী বোঝানো হয়েছে। উপস্থিত সমস্ত লোকেদের উদ্দেশ্যে ওমর ইবনে খাত্তাব এই প্রশ্ন ছুড়ে দিলেন। এক একজন সাহাবা এক এক ধরনের মতামত পেশ করলেন এবং এক এক ধরনের ব্যাখ্যা প্রদান করলেন। তখন ওমর ইবনে খাত্তাব আবদুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে এর অর্থ কী। আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি উত্তর করলেন, তিনি বললেন যে এই সূরার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু খুবই নিকটে, কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি কাজ সম্পাদিত হয়ে যায় কাজ হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই কাজের উপর ক্ষমা প্রার্থনা করতে বলেন। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তওবা করতে বলেছেন এর অর্থ হচ্ছে তার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল সেটা তিনি সুসম্পন্ন করেছেন, সম্পাদিত করেছেন। ওমর ইবনে খাত্তাব তখন বাকি লোকেদেরকে বললেন যে এ কারণেই আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি আমার সঙ্গে থাকেন, ইলমের কারণে এবং তার যোগ্যতার কারণে, কোরআনের ইলমের কারণে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও বেশ কিছু পরামর্শদাতা গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ছিলেন উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, আলী ইবনে আবি তালিব, উবাই ইবনে কাব, যিনি কুরআনের একজন আলেম ছিলেন বিশিষ্ট, এবং জায়েদ ইবনে সাবিত, যিনি কুরআনের মুসহাফ সংকলন করেছিলেন, তার সম্পর্কে আমরা আলোচনা করেছি বিগত পর্বে। রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কিছু ঘনিষ্ঠ পরামর্শদাতা। এবার আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সরকার সম্পর্কে বা ইসলামী সরকার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি ন্যায় এবং সমতার উপর প্রতিষ্ঠিত। ওমর ইবনে খাত্তাবের সরকার ব্যবস্থাও ছিল ন্যায় এবং সমতার উপর প্রতিষ্ঠিত। ন্যায় এবং সমতা কি, তার স্বরূপ কী ধরনের, বাস্তব মডেল কেমন হতে পারে, সেটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সরকার ব্যবস্থা কেমন ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে একবার একজন ইহুদি এবং একজন মুসলিম তাদের মধ্যে একটি বিবাদের বিষয় নিয়ে মীমাংসার জন্য তারা আসলো ওমর ইবনে খাত্তাবের কাছে। ওমর ইবনে খাত্তাব শেষ পর্যন্ত সেই ইহুদির পক্ষেই রায় প্রদান করলেন। সেই ইহুদি ব্যক্তি যখন ওমরের দরবার থেকে বের হচ্ছিল তখন সেই কথা বলছিল যে আল্লাহর কসম, আপনি ন্যায়ের সঙ্গে শাসন করেছেন, বিচার করেছেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব সবসময় হককে প্রাধান্য দিয়েছেন, যে কারণে একজন মুসলিম কিংবা একজন ইহুদি এই বিষয়গুলো দেখার সেখানে সুযোগ নেই। সত্য যার পক্ষে, রায় তার পক্ষেই যাবে। ওমর ইবনে খাত্তাব সেই ইহুদিকেই ন্যায্য রায় প্রদান করেছিলেন। ন্যায় এবং সমতা, এর প্রসঙ্গে আমরা বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করব। আমরা প্রথম ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি যে তিনি তার গভর্নর বা যারা প্রাদেশিক শাসক ছিলেন মুসলিম খিলাফার অনুগত, তাদের ব্যাপারে তিনি খুবই সজাগ থাকতেন এবং কঠোর থাকতেন। তিনি সবসময় এই বিষয়টি নিশ্চিত করতেন যেন এই সমস্ত গভর্নররা তারা ন্যায় বিচার প্রদান করেন। বিশেষ করে প্রতি বছর হজের সময় ওমর ইবনে খাত্তাব তার মুসলিম জনসাধারণের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন এবং মতামত গ্রহণ করতেন, খবর সংগ্রহ করতেন যে এই সমস্ত প্রাদেশিক গভর্নররা তারা কীভাবে তাদের এলাকার মানুষদের উপর শাসন কার্য পরিচালনা করছে। ওমর ইবনে খাত্তাব তিনি একটি খুতবায় বললেন যে আমি তোমাদের শাসকদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে তোমাদের উপরে নির্যাতন করার জন্য কিংবা তোমাদের উপর চাবুক পেটা করার জন্য অথবা তোমাদের ধন সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে নিযুক্ত করিনি, বরং আমি তাদেরকে পাঠিয়েছি তোমাদের মাঝে ন্যায্যভাবে সম্পদ বণ্টন করতে এবং তোমাদের বিবাদকে মীমাংসা করতে। কাজেই যদি এর বাইরে কোনো কিছু ঘটে অবশ্যই তোমরা সেগুলো আমাকে জানাবে। তখন একজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে বলল যে আপনার একজন গভর্নর আমাকে 100 চাবুক মেরেছে। ওমর ইবনে খাত্তাব বিষয় তদন্ত করলেন এবং সেই শাসকের কাছে এর কারণ জানতে চাইলেন, কিন্তু সে কোনো সন্তোষজনক জবাব দিতে পারল না। ওমর ইবনে খাত্তাব তখন সেই সাধারণ মুসলিমকে আদেশ করলেন, তুমি এর বদলা নাও, প্রতিশোধ নাও এবং সেই আমিরকে তুমি 100 চাবুক মারো। আমর ইবনে আস তিনি সেই সময় উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে, যদি আপনি এই নিয়ম চালু করে দেন তাহলে এটা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ছড়িয়ে পড়বে এবং নিত্যদিনের একটি ঘটনায় পরিণত হবে, কারণ লোকেরা কারণে অকারণে বিভিন্ন সময়ে তাদের আমিরদের বিরুদ্ধে এসে নালিশ জানাতে থাকবে এবং বাকি লোকেরাও এটাকে অনুসরণ করবে। ওমর ইবনে খাত্তাব বললেন, কিন্তু এই ক্ষতিপূরণ তো অবশ্যই তাকে দিতে হবে, অন্যায়ভাবে সে 100 চাবুক পেটা করেছে, যৌক্তিক কোনো কারণ উপস্থাপন করতে পারেনি, কাজে সেই লোকের অধিকার রয়েছে এর ক্ষতিপূরণ আদায় করা এবং দাবি করার। ওমর ইবনে আস বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমাকে অনুমতি দিন, আমি সেই লোকের সঙ্গে ফয়সালা করছি। ওমর ইবনে আস বললেন যে তিনি প্রত্যেক অন্যায় চাবুকের জন্য তাকে 2 দিনার করে প্রদান করবেন ক্ষতিপূরণ হিসেবে। কাজে সেই ব্যক্তি শেষ পর্যন্ত 200 দিনার পাচ্ছে, যেটা খুবই বড় একটি অঙ্কের টাকা বা অর্থ। এভাবে ওমর ইবনে আস বিষয়টিকে মীমাংসা করলেন। সুতরাং এই ঘটনার শিক্ষা হচ্ছে যে একজন শাসক বা একজন আমির যত বড় পদবীধারী ব্যক্তি হন না কেন, যদি তিনি কোনো অন্যায় করে থাকেন তাহলে একজন সাধারণ মুসলিমের অধিকার রয়েছে যে সেই বিষয়ের ক্ষতিপূরণ লাভ করার, এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ন্যায় এবং সমতার এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছিলেন। দ্বিতীয় ঘটনায় আমরা যাচ্ছি, যে ঘটনা পূর্বের ঘটনার মতোই একটি ঘটনা ঘটল। ওমর ইবনে আস যখন মিশরের আমির ছিলেন সেই সময় তার সন্তান বা ছেলেদের মধ্যে একজন, তিনি কোনো একটি বিষয়ে একজন সাধারণ মিশরীয় লোকের সঙ্গে একটি প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেই সাধারণ মুসলিম, সেই মিশরীয় ব্যক্তি সেই প্রতিযোগিতায় জিতে গেল এবং ওমর ইবনে আসের ছেলে, যে একজন প্রাদেশিক গভর্নর, তার ছেলে সে পরাজিত হয়েছে। কাজে এই বিষয়গুলোর কারণে ওমর ইবনে আসের সন্তান সে কিছুটা ক্ষিপ্ত হলো এবং সেই মিশরীয় ব্যক্তিকে মারধর করল এবং তাকে বলল যে তুমি কেন জিতলে। শেষ পর্যন্ত সেই ব্যক্তি তিনি মদিনায় আসলেন এবং মদিনায় আসলেন এই উদ্দেশ্যে যে তিনি ওমর ইবনে খাত্তাবের কাছে এই বিষয়ে নালিশ জানাবেন, কারণ তিনি জানতেন মদিনায় একজন ব্যক্তি রয়েছেন যিনি একজন ন্যায় বিচারক। ওমর ইবনে খাত্তাব ওমর ইবনে আসের ছেলেকে মিশর থেকে মদিনায় ডেকে নিয়ে আসলেন। তারা আসলো ওমরের দরবারে। এবং যখন এটা তদন্তের পর প্রমাণিত হয়ে গেল যে সেই ব্যক্তি মিশরের ব্যক্তি যা বলেছে সেটা সত্য, ওমর ইবনে খাত্তাব তখন তার হাতে একটি লাঠি প্রদান করলেন। তোমার সঙ্গে যা অন্যায় হয়েছে, তোমাকে প্রহার করা হয়েছে, তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। সেই লোকটি আমর ইবনে আসের সন্তানকে ইচ্ছেমতো মারতে লাগলো। সেখানে উপস্থিত একজন সাহাবি বলছিলেন যে তাকে প্রহার শুরু করার পূর্বে আমরা চাচ্ছিলাম যেন সে ওই ধরনের বা সমপরিমাণ প্রহার করে যেটা তার যার শিকার সে হয়েছে। কিন্তু সেই লোকটি এমনভাবে, সেই মিশরীয় ব্যক্তিটি এমনভাবে আমর ইবনে আসের সন্তানকে, ছেলেকে প্রহার করতে শুরু করলো যে আমরা ভয়ই পেয়ে গেলাম। আমরা দোয়া করতে শুরু করলাম যেন সে থেমে যায়, সে বিরত হয়। কিন্তু ওমর ইবনে খাত্তাব তিনি কোনো বাধা প্রদান করছিলেন না এবং তিনি চুপ থাকছিলেন, তিনি দেখছিলেন সমস্ত বিষয়কে। ওমর ইবনে খাত্তাব তিনি চাচ্ছিলেন সেই ব্যক্তি যেন তার সঙ্গে ঘটে যাওয়া অবিচারের বদলা নিয়ে একেবারে সন্তুষ্ট চিত্ত হয়ে যায়। শেষ পর্যন্ত আমর ইবনে আসের ছেলেকে পিটিয়ে সেই লোকটি শান্ত হলো। ওমর তখন তাকে বললেন যে তুমি আমরের মাথায় একটা আঘাত করলে না কেন? আমর ইবনে আসের মাথাতেও একটা বাড়ি দিতে। আমর ইবনে আস তিনি ছিলেন টাক মাথার একজন ব্যক্তি। এই স্থানে ওমর ইবনে খাত্তাবের এই উক্তি আমাদের কাছে হঠাৎ করে মনে হতে পারে যে তিনি কি আসলে কোনো ধরনের রসিকতা করছেন কি না, বা রসিকতা করে তিনি এটা বলছেন কি না, অন্যায় করেছে আমর ইবনে আসের ছেলে। আমর ইবনে আস তিনি তো কোনো অপরাধ করেননি, অথচ ওমর বলছেন যে তুমি আমরের ছেলেকে পিটিয়ে শান্ত হলে আমরের মাথাতেও একটা বাড়ি দিতে, আমর ইবনে আসের টাক মাথাতেও তুমি একটা আঘাত করতে লাঠি দিয়ে। এটা হঠাৎ করে আমাদের কাছে রসিকতা মনে হলেও বাস্তবে ওমর ইবনে খাত্তাব তিনি কোনো ধরনের রসিকতা করেননি, কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করে এই কথা বলেছেন। সেই মিশরীয় লোকটি বলল, আমি যা করার করেছি আমি সন্তুষ্ট, আমার লেনদেন বা হিসাব ছিল আমরের ছেলের সঙ্গে, আমরের সঙ্গে নয় বা তার বাবার সঙ্গে নয়। কিন্তু ওমর ইবনে খাত্তাব তখন বললেন, আমর যদি এই উচ্চ পর্যায়ে না থাকতো তাহলে তার সন্তান এই ধরনের কাজ করার সাহস করত না, সে তার বাবার ক্ষমতার অপব্যবহার করেছে। কাজেই ওমর ইবনে খাত্তাব তিনি বলেছিলেন, যেহেতু পিতার ক্ষমতার অপব্যবহার করে সন্তান তোমার উপরে অন্যায় করেছে, কাজেই তাকেও লাঠি দিয়ে একটি আঘাত করা তোমার উচিত ছিল। কিন্তু মিশরীয় লোকটি বলল যে আমর ইবনে আস তার সঙ্গে আমার কোনো বিবাদ হয়নি, কাজে আমি তাকে আঘাত করতে চাই না। ঘটনা শেষ হলো, ওমর ইবনে খাত্তাব আমর ইবনে আসের ছেলেকে জিজ্ঞাসা করলেন যে কবে থেকে তুমি সাধারণ মুসলিমদেরকে তোমার দাস হিসেবে ভাবতে শুরু করেছ, তাদেরকে তুমি তোমার গোলাম ভাবতে শুরু করেছো কবে থেকে, অথচ তারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে স্বাধীনভাবে। বিষয়টি শেষ পর্যন্ত এভাবেই সমাধা হলো। এই বিষয়ের উপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে পারি বা পর্যালোচনা করতে পারি। ওমর ইবনে খাত্তাবের এই ঘটনা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যারা গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োজিত থাকতেন এবং তাদের যারা সন্তান ছিলেন, তারা যেন কোনো ধরনের, তারা যেন এই পদবীগুলোকে ব্যবহার করে বা ক্ষমতাগুলোকে ব্যবহার করে কোনো ধরনের অন্যায় করতে না পারেন সাধারণ মুসলিমদের উপরে, সেই বিষয়টি ওমর ইবনে খাত্তাব নিশ্চিত করতেন। সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকা এর অর্থ এই নয় যে সাধারণ জনগণদেরকে আমি আমার গোলাম বা অধীনস্থ বা দাস বানিয়ে ফেলেছি, বরং এটা একটি দায়িত্ব এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, তাদেরকে আমাদের সেবা বা সার্ভিস প্রদান করতে হবে। বর্তমান সময়ে যদি আমরা আমাদের বাস্তবতা মিলিয়ে দেখি যে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োজিত কর্মকর্তা কিংবা কর্মচারী, তারা সেই বিষয়গুলোকে কীভাবে দেখেন, যে এগুলো কি কোনো সার্ভিস বা সেবা প্রদানকারী খাত, জনগণের সেবক হিসেবে আমরা নিয়োজিত রয়েছি, এভাবে দেখেন, নাকি তারা মনে করেন যে আমরা গুরুত্বপূর্ণ একজন হর্তাকর্তা ব্যক্তি? বাস্তবে আমরা দেখতে পাই যে সমস্ত সরকারি পদে নিয়োজিত ব্যক্তিদেরকে সাধারণ একজন মানুষ যদি এসে স্যার কিংবা ম্যাডাম এই ধরনের উপাধি দিয়ে সম্বোধিত না করে, সেই ক্ষেত্রে এই বিষয়টিকে তারা এমনভাবে দেখেন যেন একটি মারাত্মক অপরাধ হয়ে গিয়েছে। সুতরাং এই সাধারণ সম্বোধনের বিষয়টিতেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই একটি মানসিকতা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে যে সেবা প্রদান করা, জনগণের সেবক আমি, এটা তাদের চিন্তাধারাতেও থাকে না। যদি বাস্তবেই তারা এটা মনে করতেন যে আমরা জনগণের সেবক, একজন সাধারণ মুসলিম যদি এসে আমাকে এভাবে সম্বোধন করে, ভাই হিসেবে বা বোন হিসেবে সম্বোধন করে, সেক্ষেত্রে আমার রাগান্বিত হওয়ার কোনো কারণ ছিল না। রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের যারা সম্রাট ছিল কিংবা প্রাদেশিক গভর্নর ছিল কিংবা যে কোনো সাধারণ সরকারি পদে নিয়োজিত কোনো একজন ব্যক্তি নিজেকে রব বা প্রভু মনে করত, এই ধরনের একটি কালচার সেই সমস্ত সাম্রাজ্যগুলোতে সুপ্রতিষ্ঠিত ছিল, সারা পৃথিবীতে সেটা সুপ্রতিষ্ঠিত ছিল। অধীনস্থ ব্যক্তিদেরকে নিজের গোলাম বাদী মনে করা, জাতিভেদের মাধ্যমে তাদেরকে একেবারে পশুর থেকেও অধম, এরকম একটি দৃষ্টিতে তাদেরকে দেখা। মুসলিমরা এই সমস্ত কালচারকে ভেঙে দিয়েছেন এবং এই ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করেছেন। ওমর ইবনে খাত্তাব আমরের ছেলেকে বলেছেন, কবে থেকে তুমি তাদেরকে নিজের দাস বলে মনে করতে শুরু করেছো, অথচ তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে স্বাধীন অবস্থায়। কাজে এই সমস্ত অভিজাততন্ত্রের অবসান ঘটিয়েছেন মুসলিমরা মুসলিমরা তাদেরকে মাটিতে নামিয়ে এনেছেন, সমতার উপর প্রতিষ্ঠিত করেছেন। অন্যায় বা জুলুমকে ঘৃণা করা এবং ন্যায় এবং সমতাকে পছন্দ করা, এই বিষয়টি খুবই স্বাভাবিক একটি বিষয়, সহজাত বিষয়, মানুষের ফিতরাতের অন্তর্গত একটি বিষয়। যখনই কোনো একটি শাসন ব্যবস্থার জুলুম এটা অতিরিক্ত হয়ে যায়, মানুষ সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায় এবং সমতার দাবিতে। ইতিহাসে যদি আমরা এই বিষয়টিকে মিলিয়ে দেখি যে যারা বিভিন্ন ন্যায় বা সমতার জন্য কিছু আদর্শের কথা বলেছে এবং পরবর্তীতে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তাত্ত্বিক আদর্শ এবং বাস্তবে সেটাকে মিলিয়ে দেখা, এর মধ্যে কতটুকু ফারাক বা পার্থক্য। বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে ন্যায় এবং সমতার দাবিতে বিভিন্ন তাত্ত্বিক আদর্শের ভিত্তিতে, কিন্তু শেষ পর্যন্ত কতগুলো আদর্শ বাস্তবেই ন্যায় এবং সাম্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। মতাদর্শ শুধুমাত্র কাগজে কলমে মানুষের চিন্তায় থাকলেই যথেষ্ট নয়, বরং বাস্তবে সেটাকে প্রতিষ্ঠা করতে হয়। একমাত্র সার্থকভাবে ইসলামই সেটা করতে সক্ষম হয়েছে। অন্যান্যরা ব্যর্থ হয়েছে কারণ মানুষের মতবাদ সেটা কখনোই আল্লাহর মতবাদের সমান হতে পারে না, যে কারণে প্রত্যেকটি সেকুলার সাম্য বা সমতার কথা বলে এই ধরনের মতবাদগুলো সেগুলো তৈরি বা চিন্তাই করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে ব্যর্থ হওয়ার জন্য। ন্যায় এবং সমতা এই শিরোনামের অন্তর্ভুক্ত চতুর্থ ঘটনা, এটি হচ্ছে দুর্ভিক্ষের সময়ের ঘটনা, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি আলোচনায়। সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর বা আমার রামাদা, এরকম একটি বছর এই শিরোনামে সেই বছরটিকে চিহ্নিত করা হতো। রামাদা এর অর্থ হচ্ছে ছাই বা ভস্ম, অর্থাৎ বছরের সেই সময়টা এত উত্তাপ থাকত, খরা ছিল, গরম এবং শুষ্ক পরিবেশ, যে যখন বাতাস প্রবাহিত হতো মনে হতো যেন মুখের উপরে গরম ছাই এসে পড়ছে, এত কঠিন পরিস্থিতি ছিল, খরার সময় ছিল। সেই সময়টা মুসলিমদের উপর একটি কঠিন পরীক্ষা চলে আসলো, খাদ্যের মজুদ ফুরিয়ে আসছিল, খাদ্যের অভাব দেখা গেল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গেল। বিশেষ করে মাংস, মাখন, দুধ এই ধরনের খাবারগুলো, যেগুলোকে সেই সময় তারা বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারতেন না, সেগুলো একেবারেই বিরল হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব এই কঠিন পরিস্থিতি দেখে তিনি নিজের উপর একটি কসম করলেন। তিনি বললেন, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত বাজারে মাংস, দুধ, মাখন ইত্যাদি খাদ্য সহজলভ্য বা সুলভ না হবে এবং মুসলিমদের তা কেনার সামর্থ্য না হবে, ততদিন পর্যন্ত আমি এই সমস্ত খাবার মুখেও তুলব না। তিনি নিজের উপর এই কসম করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটাকে রক্ষাও করেছিলেন। একসময় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে আসলো এবং যখন বাজারে প্রথমবার এই পণ্যগুলো আসলো, দাম আকাশ ছোঁয়া, ওমর ইবনে খাত্তাবের একজন খাদেম তিনি 40 দিরহামের বিনিময়ে কিছু দুধ এবং মাখন এগুলো খরিদ করে আনলেন তার জন্য। 40 দিরহাম বেশ ভালো অঙ্কের টাকা। তার কাছে এসে সেই খাদেম তাকে বলল, ইয়া আমির আল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কসম পূর্ণ করেছেন এবং আপনি যা করেছেন সেই জন্য আপনাকে পুরস্কৃত করেছেন। এখন বাজারে দুধ এবং মাখন এই খাবারগুলো পাওয়া যাচ্ছে, কাজেই আমি 40 দিরহাম খরচ করে আপনার জন্য কিছু খরিদ করে নিয়ে এসেছি। ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে এটা এখনও বেশ ব্যয়বহুল, কাজে আমি সেটাকে ইসরাফ বা অতিরিক্ত খরচ হিসেবেই দেখি, আমি এগুলোকে ভক্ষণ করব না। এবং তিনি আরও বলেছিলেন, আমার সাধারণ মুসলিমরা তারা যেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা যদি আমিও ভোগ না করি তাহলে কিভাবে আমি তাদের কষ্ট বুঝতে পারবো, কিভাবে তাদের জন্য দরদ অনুভব করতে পারবো, যদিও না একই ধরনের পরিস্থিতি আমি সম্মুখীন হই, যদি না একই ধরনের ক্ষুধা এবং তৃষ্ণার মধ্য দিয়ে আমি যাই। কাজেই তিনি বলেছিলেন, একজন নেতা হিসেবে তাদের কষ্ট যদি আমি অনুভব না করি তাহলে সেটা তাদের প্রতি অন্যায় হবে, বেইনসাফি হবে। ওমর ইবনে খাত্তাব খাবারের দাম কমে সাধারণ পর্যায়ে আসা পর্যন্ত সেই খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। সেই দুর্ভিক্ষের ঘটনা আমার রামাদা বা দুর্ভিক্ষের বছর হিসেবে যেটা পরিচিত, সেই বিষয় সম্পর্কে আরও আলোচনা আমাদের সামনের কোনো একটি পর্বে আসবে, যে ওমর ইবনে খাত্তাব কীভাবে সেই পরিস্থিতিকে সামাল দিয়েছিলেন, মুসলিমদের অভাব পূরণ করেছিলেন, খাদ্য বণ্টন করেছিলেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। এখানে দুর্ভিক্ষের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ রেখে আমরা বাকি আলোচনার দিকে অগ্রসর হতে চাই। দুর্ভিক্ষ কেন হয় এর বিভিন্ন কারণ হতে পারে। কিছু কিছু কারণ রয়েছে যে কারণগুলোর পিছনে মানুষের কোনো হাত নেই, সাধারণভাবে যেগুলোকে বলা হয় থাকে প্রাকৃতিক কারণ, কিন্তু বাস্তবে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত, যেমন অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি বা বন্যা ইত্যাদি কারণগুলো। অথবা আরেক ধরনের কারণ হচ্ছে যে কারণগুলো মূলত মানুষের অপরাধের কারণে, মানব সৃষ্ট কারণ, যেমন খাদ্য অপচয় করা, খাদ্য নষ্ট করা, কিংবা খাদ্যের অসম বণ্টন, সম্পত্তির অসম বণ্টন, কিংবা যুদ্ধের কারণেও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কোনো একটি জনপদে মানুষদেরকে অবরুদ্ধ করে রাখা, এর কারণেও দুর্ভিক্ষ দেখা দিতে পারে। খাদ্যের সরবরাহ বন্ধ করে দেওয়া কিংবা সরকারের বিভিন্ন নীতির কারণে, অর্থনৈতিক অবরোধের কারণে ইত্যাদি কারণেও দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি এখানে কসম করেছিলেন যে তিনি যতদিন পর্যন্ত বাজারে এগুলো সহজলভ্য না হবে ততদিন পর্যন্ত তিনি মাংস, দুধ, মাখন এই ধরনের খাবারগুলো গ্রহণ করবেন না। বর্তমানে আমরা বিভিন্ন সময়ে স্বাস্থ্য সচেতনতা বা এই ধরনের যে লেখাগুলো পত্রিকায় বা অনলাইনে বা বিভিন্ন স্থানে আমরা দেখি, সেখানে কিছু কিছু মানুষ পুষ্টিবিদ তারা পরামর্শ দিয়ে থাকেন যে আমাদের আসলে মাংস খাওয়া উচিত নয়, বরং আমাদের উচিত নিরামিষে অভ্যস্ত হওয়া, ভেজিটেবলস খাওয়া। আবার অনেকে ওমর ইবনে খাত্তাবের এই ঘটনাকে ব্যবহার করেও মাংস ইত্যাদি খাবারগুলো পরিহার করতে চান এবং তারা বলেন যে ওমর ইবনে খাত্তাব তিনি তো মাংস খেতেন না। বরং বাস্তবতা ছিল ওমর ইবনে খাত্তাব তিনি এই কারণে এই খাদ্যকে পরিহার করেননি যে কোনো পুষ্টিবিদ তাকে পরামর্শ দিয়েছেন যে তোমার স্বাস্থ্যের জন্য এটা ভালো নয়। বরং ওমর ইবনে খাত্তাব মাংস খাওয়া বন্ধ রেখেছিলেন কারণ সেই সময়ের পরিস্থিতি সেটা ছিল ব্যয়বহুল, দুর্লভ খাবার, সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল, যে কারণে ওমর ইবনে খাত্তাব নিজে একই ধরনের পরিস্থিতি তার স্বাদ গ্রহণ করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের খাদ্যকে আমাদের জন্য হালাল করেছেন, অবশ্যই সেটা আমাদের জন্য উপকারী। আমার রামাদা পরবর্তীতে আরেকটি বছর ছিল আমুল গালা বা উচ্চ মূল্যের বছর, অর্থাৎ যেই বছরে খাবারের দাম ছিল খুবই ব্যয়বহুল এরকম একটি বছর ছিল, জিনিসপত্রের দাম ছিল আকাশ ছোঁয়া। ওমর ইবনে খাত্তাব সেই কঠিন সময়ে মাখন কেনা বন্ধ রেখেছিলেন এবং সাধারণ তেলের সঙ্গে রুটি ভিজিয়ে সেটা খেতেন। একবার তিনি এভাবে সাধারণ তেলের সঙ্গে ভিজিয়ে রুটি খেয়েছিলেন এবং তিনি খুতবা দেওয়ার জন্য মুসলিমদের সামনে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি খুতবা দিবেন এরকম একটি অবস্থায় তার পেটের মধ্যে গুড়গুড় করে শব্দ হচ্ছিল। বিশেষ করে মানুষ যখন লম্বা সময় ধরে ক্ষুধার্ত থাকে তখন অনেক সময় আমরা দেখি যে ক্ষুধার কারণে বা পাকস্থলী খালি থাকার কারণে খালি পেটে অনেক সময় এই ধরনের শব্দ হয়। খালি পেটে থাকা অবস্থায় ওমর ইবনে খাত্তাবের পেটে বেশ জোরের সঙ্গে শব্দ হচ্ছিল এবং সাধারণ মুসলিমরাও সেটা শুনতে পাচ্ছিল। ওমর ইবনে খাত্তাব তখন তার পেটকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে শব্দ করতে পারো, যেভাবে ইচ্ছা তুমি গড়গড় শব্দ করতে পারো, কিন্তু আল্লাহর কসম আমি কিছুতেই ঘি মাখন এই খাবারগুলো গ্রহণ করব না যতক্ষণ না সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করতে পারে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের উপর এত কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে। পরবর্তী ঘটনা দাসদের সঙ্গে সমতা প্রতিষ্ঠা করার একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের সম্পর্কে তিনি বলেছেন, তারা হচ্ছে তোমাদের ভাই, তোমাদের খাদেম, মহান আল্লাহ তাদেরকে তোমাদেরকে অধীনস্থ করে দিয়েছেন, সুতরাং তোমাদের অধীনে যারা রয়েছে, তোমাদের যে ভাই রয়েছে, তোমাদের উচিত তাকে তাই খাওয়ানো যা তুমি নিজে খাচ্ছ, তাকে তাই পরানো, তাকে সেই পোশাকই দেওয়া যা তুমি নিজে পরে থাকো, এবং সামর্থ্যের বাইরে কোনো কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দিও না। এই ধরনের কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দিলে তোমরা তাদেরকে সাহায্য করবে, বুখারী এবং মুসলিম হাদিসটি এসেছে। কাজেই দাসদের সঙ্গে সমতা প্রতিষ্ঠা করা এটি ইসলামের একটি শিক্ষা, এবং দাস প্রথা এই শব্দটি নিয়ে আমরা ইতিহাসে খুবই দুঃখজনক বিভিন্ন ঘটনা দেখতে পাই। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামে দাস দাসী দাসত্ব বা দাস প্রথার যে সংজ্ঞা কিংবা বৈশিষ্ট্য সেটা অন্য কোনো সভ্যতায় সেটা অন্য কোনো সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এক্ষেত্রে সংক্ষেপে এতটুকু আমরা বলতে পারি যে দাস প্রথা একই শব্দ আমরা ব্যবহার করছি কিন্তু এর ইসলামের সংজ্ঞা বা কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন অন্য যে কোনো সভ্যতার থেকে। ইসলামে দাস দাসীদের উপরে কোনো ধরনের জুলুম করা হয় না, বরং তারা ন্যায় এবং সমতার উপর প্রতিষ্ঠিত। ওমর ইবনে খাত্তাব তিনি একবার মক্কায় গিয়েছিলেন, একটি দাওয়াতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে চারজন দাস সামনে খাদ্য পরিবেশন করছে। ওমর ইবনে খাত্তাব তখন সেই উপস্থিত মাহফিল বা সভায় লোকেদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের দাসরা কেন তোমাদের সঙ্গে খাচ্ছে না। তারা বলল যে আমরা তাদের সঙ্গে একত্রে আহার করি না এবং একই খাবার আমরা তাদেরকে প্রদান করি না। ওমর ইবনে খাত্তাব সেই দাওয়াতে উপস্থিত অবস্থায় তিনি তাদেরকে ধিক্কার দিয়ে বললেন, তোমরা নিজেরা যে খাবার খাচ্ছ সেখান থেকে একই খাবার তোমরা দাসদেরকে দাও না, তোমরা ভিন্ন খাবার তাদেরকে প্রদান করো। তিনি সেই দাওয়াত প্রত্যাখ্যান করলেন এবং সেখানে তিনি সেই দাসদেরকে ডাকলেন এবং বসে একই স্থান থেকে একই খাবার থেকে তাদেরকে খাদ্য গ্রহণ করতে বললেন এবং নিজে সেই দাওয়াত খাবেন না, দাওয়াত কবুল করলেন না, অস্বীকৃতি জানালেন। একটি দাওয়াতে গিয়ে সেটাকে প্রত্যাখ্যান করা, সেখান থেকে খাবার গ্রহণ না করা, এটি সহজ কোনো কাজ নয়। এর জন্য খুবই শক্ত ব্যক্তিত্বের প্রয়োজন। ওমর ইবনে খাত্তাব সেই ধরনের ব্যক্তিত্বের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। তার কাছে সত্য সত্যই ছিল, যা করার তিনি সেটা করতেন। পরবর্তী ঘটনা, উতবা ইবনে ফারকাত তিনি আজারবাইজানে ছিলেন, সেই এলাকা অতিক্রমকালে তিনি একজন সাহাবিকে দেখলেন যে তিনি একটি ভিন্ন ধরনের খাবার তার স্বাদ গ্রহণ করছেন। সাহাবায়ে কেরাম আরবের সেই কঠিন পরিবেশে তাদের যে খাবার, তারা যে খাবারে অভ্যস্ত ছিলেন সেগুলো ছিল খুবই সাধারণ ধরনের খাবার। বিশেষ কোনো মশলা সেই খাবারগুলো তারা ব্যবহার করতেন না। অনেক ক্ষেত্রেই মশলা বলতে তারা শুধুমাত্র লবণকেই চিনতেন। তারা রুটি খেতেন খাবারের মধ্যে কিংবা সাধারণ ঝোল করা মাংস বা ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে অথবা রুটিতে তেল মিশিয়ে অথবা তেলের সঙ্গে রুটি মিশিয়ে এই ধরনের খাবারগুলো তারা গ্রহণ করতেন। ফলের মধ্যে তারা যা পেতেন সেগুলো ছিল খেজুর, কিশমিশ ইত্যাদি খাবারগুলো। অনেক ক্ষেত্রে খেজুর, কিশমিশ এগুলো আসতো তাইফ থেকে, আরবের সেই অঞ্চলে ফল ফসলাদি খুব একটা উৎপন্ন হতো না। কাজেই সাহাবায়ে কেরাম তাদের খাবারগুলো ছিল খুবই সাধারণ, একেবারে সাধারণ মানের খাবার। এখন যখন কিনা ইসলামের নতুন নতুন এলাকাগুলো উন্মুক্ত হচ্ছিল, বিভিন্ন সভ্যতার লোকেদের সঙ্গে তারা আসছিলেন, নানা রকমের বিলাসী খাবার ইত্যাদি বিষয়গুলো তাদের সামনে আসছিল। উতবা ইবনে ফারকা তিনি যখন আজারবাইজানে গেলেন, সেরকম এক নতুন ধরনের খাবার তিনি দেখলেন, এক ধরনের মিষ্টি, এবং সেটা তার খুব ভালো লাগলো। তিনি খলিফা হিসেবে ওমর ইবনে খাত্তাবকে খুবই ভালোবাসতেন এবং তিনি ইচ্ছা করলেন যে এই খাবার আমি খলিফার কাছেও পাঠাবো, তিনি যেন এই মিষ্টি খাবারের স্বাদ গ্রহণ করেন, আমি চাই তিনিও যেন এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করেন। কাজেই তিনি সেই অঞ্চলের লোকেদেরকে বললেন যে তোমরা একটু বেশি করে খাবার বানাও, এবং শেষ পর্যন্ত সেই খাবার প্রস্তুত হওয়ার পর উটে করে সেই খাবার মদিনাতে খলিফার কাছে পাঠিয়ে দেওয়া হলো। মদিনায় ওমর ইবনে খাত্তাবের কাছে খাবার আসলো, তিনি খাবারের কিছু স্বাদ চেখে দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলেন যে এই খাবার কি আজারবাইজানের সমস্ত মুসলিমরাই খায়, বা আজারবাইজানের সব মুসলিমরাই কি এই খাবার খেয়েছে? তখন জবাবে তাকে জানানো হলো যে না, এটা সবাই খায় না, সবার জন্য নয়। ওমর ইবনে খাত্তাব তখন নির্দেশ দিলেন এই খাবার ফেরত নিয়ে যাও। এরপর তিনি উতবাকে চিঠি পাঠিয়ে বললেন যে এই খাবার এর পেছনে যে খরচ তুমি করেছো, এটা তোমার নিজের বাবার পকেট থেকেও করোনি, কিংবা তোমার মায়ের টাকাও তুমি খরচ করোনি। যতক্ষণ পর্যন্ত সাধারণ মুসলিমরা একই ধরনের খাবার না খাচ্ছে, তুমি কিছুই গ্রহণ করতে পারো না, কাজেই কেন তুমি এই ধরনের বিশেষ সুবিধা গ্রহণ করছো? ওমর ইবনে খাত্তাব গভর্নর হিসেবে সেখানে তাকে নিযুক্ত করেছিলেন, তিনি তাকে সতর্কতা প্রদান করলেন এবং বললেন যে তুমি তোমার বাবা কিংবা মায়ের টাকা খরচ করছো না, মুসলিমদের সম্পত্তি তুমি খরচ করছো, কাজেই সাধারণ মুসলিমদের উপরে আমাকে প্রাধান্য দিয়ে, খলিফা হিসেবে আমাকে প্রাধান্য দিয়ে বিশেষ খাবার প্রস্তুত করে আমার কাছে পাঠিয়ে দেবে, এটা আমার জন্য ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ না সাধারণ মুসলিমরাও সেই একই ধরনের খাবার গ্রহণ করছে। ন্যায় এবং সমতার অসাধারণ একটি উদাহরণ। পরবর্তী ঘটনা, আরেকটি ঘটনায় আমরা যাচ্ছি, সেটা হচ্ছে গাসসানের রাজা, তার ক্ষেত্রে ন্যায় এবং সমতার একটি অসাধারণ ঘটনা, এবং এই ঘটনার মাধ্যমে আলোচ্য শিরোনামটি শেষ করে আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করব। গাসসানের শাসক, তাদের সম্পর্কে আমরা জানি তারা সাধারণত আরব খ্রিস্টান ছিল, রোমান সম্রাটদের অনুগত শাসক হিসেবে তারা সেই সমস্ত এলাকায় শাসন কার্য পরিচালনা করত। যখন ইসলাম আরব অঞ্চলে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল, খিলাফা প্রতিষ্ঠিত হয়ে গেল, সেই সময় এই আরব খ্রিস্টানদের মধ্যে অনেকেই তারা ইসলামের অধীনে চলে আসছিল। এরকম একজন স্থানীয় শাসক বা রাজা, তার নাম ছিল জাবালা ইবেন আল আইহাম বা জিবিল্লাহ, আমরা জাবালা হিসেবে এখানে তাকে উল্লেখ করছি। জাবালা একজন রাজা ছিল। ইসলাম যখন সমস্ত আরব অঞ্চলে ছড়িয়ে গেল, তখন দলে দলে লোকেরা ইসলামের অধীনে চলে আসলো। জাবালা সেরকম একটি পরিস্থিতিতে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকাল, তখন সে ইসলাম কবুল করলো এবং ওমর ইবনে খাত্তাবের কাছে চিঠি পাঠিয়ে সে সংবাদ জানালো। সে বলল, আমি এবং আমার পরিবার আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা চাই মদিনায় এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। একজন রাজা, সে আসছে মদিনায় খলিফার সঙ্গে সাক্ষাৎ করবে। ওমর ইবনে খাত্তাব তার ইচ্ছাকে স্বাগতম জানালেন, মদিনায় আসার আমন্ত্রণ জানালেন। তিনি খুবই খুশি হলেন এবং মদিনায় আসলেন, কিছুদিন থাকলেন। ওমর ইবনে খাত্তাব তাকে বেশ সম্মানের সঙ্গে আপ্যায়ন করলেন এবং এরপর জাবালা সে হজের মৌসুমে মক্কায় রওনা হয়ে গেল হজ করার জন্য। মক্কায় সে হজ করতে গেল এবং সেখানে একটি ঘটনা ঘটল। তাওয়াফরত অবস্থায়, যখন একই সঙ্গে অনেক মানুষেরা তারা তাওয়াফ করতে থাকেন, সেরকম একটি অবস্থায় একজন সাধারণ বেদুইন বনু ফাজারা গোত্রের, তিনি পথ চলতে গিয়ে ভুলক্রমে জাবালার ইজার বা লোয়ার গার্মেন্টস সেখানে পা দিয়ে ফেলেন, ফলে পায়ের সঙ্গে আটকে গিয়ে জাবালার ইজার খুলে যায়। একসঙ্গে অনেক মানুষ যখন ভিড়ের মধ্যে হাঁটে, তখন পায়ে পা লেগে যাওয়া, এরকম একটি ঘটনা ঘটল, সেটার কারণে জাবালা ইজার সেটা খুলে গেল। প্রথমত এটি একটি অনিচ্ছাকৃত কাজ, একটি দুর্ঘটনা, কিন্তু জাবালা সে খুবই রাগান্বিত হয়ে গেল যে কীভাবে একজন সাধারণ বেদুইন, সে জাবালা, সে কিনা একজন রাজা, তার পায়ের সঙ্গে পা লাগিয়ে এরকম একটি ঘটনা ঘটে গেল। কাজেই সেই রাগান্বিত অবস্থায় সেই বেদুইনকে তার নাকের উপর এক ঘুষি বসিয়ে দিল। পরবর্তীতে সেই বেদুইন মদিনা এসে ওমর ইবনে খাত্তাবের কাছে এই বিষয়ে অভিযোগ করলো যে তাকে অন্যায়ভাবে এই ব্যক্তি প্রহার করেছে। ওমর ইবনে খাত্তাব জাবালাকে ডেকে পাঠালেন। জাবালা সে ছিল নও মুসলিম। জাবালা কাছে আসলে ওমর ইবনে খাত্তাব তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এই ধরনের আচরণ করেছো তার সঙ্গে? জাবালা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি তো তার সঙ্গে ভালোই ব্যবহার করেছি, ভদ্র আচরণই করেছি, কারণ সেটা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ না হতো, আমি তো তার চোখই উপরে ফেলতাম। এর মাধ্যমে জাবালা যেটা বোঝাতে যাচ্ছে, সে বুঝিয়ে দিল যে আমি একজন অভিজাত মানুষ, আমি একজন রাজা, গাসসান অঞ্চলের আমি একজন রাজা, আর এই ব্যক্তি সে একজন নিচু জাতের সামান্য বেদুইন, সে কীভাবে আমার সঙ্গে এই ধরনের কাজ করার সাহস দেখালো। সুতরাং জাবালা বলতে যাচ্ছে সে অবশ্যই সেই কাজ করেছে, বেদুইনকে ঘুষি বসিয়ে তার নাক ভেঙে দিয়েছে, এবং এটা খুব সামান্যই সে করেছে, সে চাইলে আর অনেক বড় কিছু করতে পারত। ওমর ইবনে খাত্তাব তখন তাকে বললেন, সুতরাং তোমার কথা থেকে বোঝা যাচ্ছে তুমি সেই অপরাধ করেছো, অর্থাৎ তুমি তোমার দোষ স্বীকার করলে। আর যেহেতু তুমি তোমার অপরাধ স্বীকার করেছো, আমি চাই তুমি এর জন্য ক্ষতিপূরণ প্রদান করবে, অথবা সেই ব্যক্তি তোমার কাছ থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে। জাবালা তখন অবাক হয়ে বলল, ইয়া আমির আল মুমিনিন, আমি একজন রাজা আর সেই ব্যক্তি একজন সাধারণ বেদুইন। যেন এই কথার মাধ্যমে ওমর ইবনে খাত্তাবকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে আপনি কি ভুলে গেলেন আমি কত অভিজাত একজন ব্যক্তি। আমাদের সমাজেও কোনো একজন ব্যক্তি যদি নিজেকে খুব বড় মনে করে বা অন্যদের উপরে প্রভাব খাটাতে চেষ্টা করে, অন্যদেরকে নিজের থেকে ছোট মনে করে, আমরাও প্রচলিত ভাষায় একটি শব্দ ব্যবহার করি, আমরা বলি যে সে যেন নিজেকে জমিদার মনে করতে শুরু করেছে। ওমর ইবনে খাত্তাব এই ধরনের কোনো অন্যায় সুবিধা নেওয়ার কোনো কালচার গড়ে উঠুক, তার বিন্দুমাত্র অবকাশ কোথাও রাখেননি। এবং ইসলাম যেভাবে ন্যায় এবং সাম্য বা সমতাকে প্রতিষ্ঠা করেছে, জাবালা একজন ন মুসলিম হিসেবে এই বিষয়গুলো তার চিন্তার বাইরেও ছিল, এটা বোঝা তার সাধ্যের অতীত ছিল। কাজেই জাবালা ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করলো যে আমার বিরুদ্ধে প্রতিশোধ এর মাধ্যমে আপনি কী বোঝাতে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব বললেন যে বেদুইন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেবে, কারণ ইসলাম মানুষকে সমতার ক্ষেত্রে সবাইকে সমান করেছে। জাবালা তখন হতাশ হয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো ভেবেছিলাম ইসলাম গ্রহণ করলে ইসলাম আমার সম্মানকে আরও বাড়িয়ে দেবে। ওমর ইবনে খাত্তাব তার অপ্রাসঙ্গিক কথায় বিরক্ত হয়ে বললেন যে এই সমস্ত আজে বাজে কথা রাখো, হয় তুমি এখনই শান্তিপূর্ণভাবে এই বিষয় মীমাংসা করবে, ক্ষতিপূরণ দিবে, অথবা সেই বেদুইন তোমার সঙ্গেও তাই করবে যা তুমি ওর সঙ্গে করেছ। জাবালা তখন ওমর ইবনে খাত্তাবকে হুমকি দিয়ে বলল, যদি এটাই হয় তাহলে আমি আবার আগের অবস্থায় ফেরত যাব, আমি খ্রিস্টান হয়ে যাব। ওমর ইবনে খাত্তাব তখন তাকে উপযুক্ত জবাব দিয়ে বললেন, তুমি যদি খ্রিস্টান হয়ে যেতে চাও তাহলে জেনে রাখো আমি এখনই তোমার শিরচ্ছেদ করব, তোমার গর্দান কেটে ফেলব, কারণ তুমি ইসলাম গ্রহণ করার পর আবার সেটাকে ছেড়ে দিবে, এই বিশ্বাসঘাতকতা তুমি করতে পারবে না। কাজেই ওমর ইবনে খাত্তাবের সঙ্গে কোনো ধরনের বাগযুদ্ধে জয়ী হওয়ার কোনো সুযোগ সেখানে ছিল না। জাবালা যখন বুঝতে পারলো যে তর্কে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তখন সে ওমরকে বললো যে আমাকে অন্তত কিছুটা সময় দিন, আমি এই বিষয় নিয়ে চিন্তা করে দেখি। অর্থাৎ কিছুতেই এটাকে জাবালা সে হজম করতে পারছিল না যে একজন সাধারণ বেদুইনের সঙ্গে সমতার ক্ষেত্রে একজন কাসানি রাজা হওয়ার পরেও একই কাতারে কীভাবে তাকে আসতে হতে পারে। সে কিছুটা সময় চাইলে ওমর রাজি হলেন। পরবর্তীতে রাতের অন্ধকারে জাবালা সে অঞ্চল ত্যাগ করলো, পালিয়ে গেল, এবং শেষ পর্যন্ত সে রোম সম্রাটের যে শহর কনস্টান্টিনোপল সেখানে গিয়ে স্থায়ী বসতি স্থাপন করলো, সে ইসলাম ত্যাগ করলো। জাবালা তার দম্ভ এবং অহংকারের কারণে দিন ত্যাগ করলো। পরবর্তীতে কিছু সময় পর, একটি সময় অতিক্রান্ত হওয়ার পর, সে অনুতপ্ত হলো তার পূর্বের সিদ্ধান্তের জন্য এবং ওমর ইবনে খাত্তাবের কাছে তার নিজের ভুল স্বীকার করে বেশ কয়েক লাইনের চিঠি কবিতা আকারে সে পাঠালো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, জাবালা একজন রাজা বা একজন অভিজাত ব্যক্তি যার কিনা আগে রাজত্ব ছিল, একজন ন মুসলিম, এরপরেও ওমর ইবনে খাত্তাব তার অপরাধকে ক্ষমা করেননি কিংবা উপেক্ষা করেননি, কারণ নিয়ম এটা নিয়ম এবং সেটা আমাদেরকে মানতেই হবে। মানবিক সমতার ক্ষেত্রে ইসলাম সকলকেই সমান কাতারে রেখেছে। সুতরাং ওমর ইবনে খাত্তাব তার নিজের সেই অবস্থান এবং কাজের মাধ্যমে একটি বার্তা প্রদান করে দিলেন সেই সমস্ত স্থানীয় শাসকদেরকে যে আমি একজন খলিফা হওয়া সত্ত্বেও যদি নিজেকে বাকিদের উপর কোনো অগ্রাধিকার না দেই বা বিশেষ সুবিধা না দেই, তাহলে তুমি কে, খলিফার তুলনায় তোমার অবস্থান তো আরও নিচে, কাজেই তুমি কিসের ভিত্তিতে বিশেষ সুবিধা নিজের জন্য দাবি করতে পারো। আমাদের আলোচনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সরকার ব্যবস্থা সম্পর্কে দুইটি পয়েন্টে শুরু থেকে আমরা আলোচনা করেছি। এক নম্বর ছিল সূরা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং ন্যায় এবং সমতা এই প্রসঙ্গে বেশ কিছু ঘটনাকে আমরা উল্লেখ করেছি। এবারে আমরা যাচ্ছি পরবর্তী অংশের দিকে। এই অংশে পাঁচটি বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব। প্রথম অংশে অমুসলিম নাগরিকদের তাদের যে ধর্মীয় অধিকার বা স্বাধীনতা ছিল সেই প্রসঙ্গে। কোরআন থেকে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইকরাহ ফিদ্দিন, দিন বা ধর্মে কোনো জোর জবরদস্তি চলে না। জোর করে কোনো ব্যক্তিকে, জোর খাটিয়ে কাউকে বাধ্য করে ইসলামে নিয়ে আসা যায় না। এই প্রসঙ্গে কিছু ঘটনা আমরা উল্লেখ করছি। ওমর ইবনে খাত্তাব তিনি দেখলেন যে একবার একজন অতি বৃদ্ধা মহিলা, একজন খ্রিস্টান মহিলা, খুবই বৃদ্ধা, সে বার্ধক্য তাকে জরাগ্রস্ত করে রেখেছে, সে এসেছে কিছু সাহায্যের জন্য খলিফার কাছে, খাদ্য ইত্যাদি বিষয়গুলো তার প্রয়োজন। ওমর ইবনে খাত্তাব তাকে বললেন যে তুমি তো নিজেকে একজন মুসলিম হয়ে গেলে আরও নিরাপদ করে ফেলতে পারতে, তুমি সত্য গ্রহণ করতে পারতে, যা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন তার মাধ্যমে তুমি উপকৃত হতে পারতে। সে বৃদ্ধা নারী বললেন যে আমি খুবই বৃদ্ধা একজন মহিলা এবং আমার মৃত্যু খুবই কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে সে সারা জীবন ভর একটি বিশ্বাসের উপর কাটিয়েছে, মৃত্যুর আগে সেটাকে সে আর পরিবর্তন করতে চায় না। ওমর ইবনে খাত্তাব তার সঙ্গে আর কথা না বাড়িয়ে তার যে প্রয়োজন ছিল সেটা পূরণ করলেন এবং খাদ্য ইত্যাদি বিষয়গুলো দিয়ে তাকে বিদায় করলেন। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাবের মধ্যে একটি ভাবান্তর হলো এবং তিনি ভাবলেন যে তিনি তার সেই কথার মাধ্যমে সেই মহিলার উপর কি কোনো ধরনের জোর খাটালেন কিনা। সে একটি অসহায় অবস্থায় খাদ্যের জন্য তার কাছে এসেছিল আর আমি তাকে ইসলাম গ্রহণ করে আরও নিরাপত্তার কথা বলেছিলাম। এই বিষয় নিয়ে ওমর ইবনে খাত্তাব খুব চিন্তিত হয়ে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে ক্ষমা প্রার্থনা করছিলেন নিজের কাজের জন্য। এবং তিনি বলছিলেন, ইয়া আল্লাহ, আমি তো শুধুমাত্র তাকে গাইড করার চেষ্টা করছিলাম, আমি ইসলাম গ্রহণের জন্য কোনো ধরনের জোর তার উপর খাটাতে চাইনি কিংবা তাকে বাধ্য করতে চাইনি। দ্বিতীয় ঘটনা, ওমর ইবনে খাত্তাবের দাস আশেক, তার ঘটনা। ওমর ইবনে খাত্তাবের একজন অমুসলিম বা খ্রিস্টান দাস ছিল যার নাম ছিল আশেক। তিনি তাকে বললেন যে আমি চাই তুমি মুসলিম হয়ে যাও, কারণ সেই ক্ষেত্রে আমি তোমাকে কিছু প্রশাসনিক কাজে নেতৃত্ব বা দায়িত্ব এগুলো তোমাকে প্রদান করতে পারবো। আমরা জানি যে প্রশাসনিক দায়িত্ব মুসলিমদের উপর কোনো অমুসলিম ব্যক্তি প্রশাসনিক পদে দায়িত্ব গ্রহণ করতে পারেন না। কাজে ওমর ইবনে খাত্তাব তাকে বলছেন, যদি তুমি মুসলিম হয়ে যাও তাহলে প্রশাসনিক কাজে তোমাকে আমি নিয়োগ করতে পারবো, মুসলিম ছাড়া অন্য কাউকে এখানে নিয়োগ করার সুযোগ নেই। আশিক বলল যে আমি আমার ধর্ম ত্যাগ করবো না। ওমর ইবনে খাত্তাব তখন তাকে বললেন, এই বিষয়ে আমার কোনো জোর করার কিছু নেই, বাধ্যবাধকতা নেই, ইসলাম গ্রহণের জন্য আমি কাউকে জোর করতে পারি না। আশেক পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব যখন অসুস্থ ছিলেন তার মৃত্যুকালীন সময়ে তিনি তাকে আজাদ করে দিয়েছিলেন, বলেছিলেন তুমি মুক্ত, তুমি যাও যেখানে ইচ্ছা তুমি সেখানে গিয়ে বসবাস করতে পারো। ওমর ইবনে খাত্তাব পরবর্তীতে তাকে আজাদ করে দিয়েছিলেন। তৃতীয় ঘটনা, আমর ইবনে আসের ঘটনা। যখন কিনা তিনি মিশরে গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তখন মিশরবাসী যারা খ্রিস্টান বা আহলে কিতাব ছিল তাদের সঙ্গে আমর ইবনে আস একটি চুক্তি সম্পাদিত করেছিলেন। সেই চুক্তিতে শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম, আল্লাহ নামে শুরু, রহমান রাহিম। এই চুক্তি আমর ইবনে আসের পক্ষ থেকে মিশরবাসীদের প্রতি। আমর ইবনে আস তিনি তাদেরকে প্রদান করবেন তাদের জীবনের নিরাপত্তা, তাদের সম্পত্তির নিরাপত্তা, তাদের ধর্মের নিরাপত্তা, তাদের উপাসনালয়ের নিরাপত্তা, তাদের ক্রস এবং ভূমি এবং সমুদ্র এই বিষয়ের নিরাপত্তা। এবং চুক্তিটি শেষ হয়েছিল এভাবে, সেখানে লেখা ছিল যে আমর ইবনে আস তিনি দায়বদ্ধ থাকবেন এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আল্লাহ, তার রাসূল এবং খলিফার প্রতি এবং মুসলিমদের প্রতি। ওমর ইবনে খাত্তাব তিনি যারা অপারগ ছিলেন তাদের জন্য অমুসলিম হওয়া সত্ত্বেও জিজিয়া মাফ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি একবার একজন অতি বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন যে সে ভিক্ষা করছে, সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। ওমর ইবনে খাত্তাব তখন তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আহলে কিতাবের কোন অংশের ব্যক্তি? সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল আমি একজন ইহুদি। ওমর বললেন আপনি ভিক্ষা করছেন কেন? সেই ব্যক্তিটি বলল যে আমাকে জিজিয়া প্রদান করতে হয়, কর প্রদান করতে হয়, কিন্তু আমি তো একজন অভাবী ব্যক্তি এবং আমি বৃদ্ধ ব্যক্তি। ওমর ইবনে খাত্তাব সেই বৃদ্ধের অবস্থা দেখে তাকে সাথে করে বাড়িতে নিয়ে আসলেন এবং তাকে অর্থ সম্পত্তি টাকা পয়সা প্রদান করলেন। এবং শুধু তাই নয়, তিনি সেই বৃদ্ধকে নিয়ে গেলেন বাইতুল মালের যিনি কোষাগার দেখাশোনা করতেন তার কাছে এবং গিয়ে বললেন যে এই রকম ব্যক্তিদের কাছ থেকে যদি আমরা জিজিয়া গ্রহণ করি এটা আমাদের জন্য অন্যায় হবে। যখন তারা যুবক ছিল তখন আমরা তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছি এবং যখন তারা বার্ধক্যে পরিণত হয়েছে, যখন তারা অপারগ হয়ে গিয়েছে, তখন আমরা কিনা তাদেরকে পরিত্যাগ করছি। কাজী ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে এই সমস্ত লোকেদের থেকে যারা তার মতো অবস্থায়, যারা কোনো আয় রোজগার করতে অক্ষম, তাদের কাছ থেকে কোনো ধরনের জিজিয়া গ্রহণ করা যাবে না, বরং বাইতুল মাল থেকে, মুসলিমদের কোষাগার থেকে আমরা তাদেরকে একটি ভাতা প্রদান করব। সুতরাং তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করা দূরে থাকুক, ওমর ইবনে খাত্তাব মুসলিমদের কোষাগার থেকে তাদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সময়ে আমাদের দেশে আমরা দেখি যে বিভিন্ন নির্বাচন বা ভোটের সময় আসলে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা দরিদ্র অসহায় কিংবা অমুসলিম যারা তাদের কাছে যান, তাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে একটি কৃত্রিম ভালো ব্যবহার করতে শুরু করেন। ওমর ইবনে খাত্তাব এই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে যে ভালো আচরণ করেছেন এটা এই কারণে নয় যে মদিনায় তাদের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে, একটি গ্রুপ আছে, যদি তাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করি তারা আমার পক্ষে চলে আসবে, তারা আমাকে ভোট দিবে, এরকম কোনো ইচ্ছা ওমর ইবনে খাত্তাবের ছিল না। এটা কোনো নির্বাচন বা রাজনৈতিক প্রচার প্রচারণার কারণে, লোক দেখানোর কারণেও ছিল না। ওমর ইবনে খাত্তাব শুধুমাত্র তার যে ন্যায় এবং দায়িত্ববোধ ছিল সেই বিষয় থেকে উদ্বুদ্ধ হয়েই সেই আচরণ করেছিলেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।